দানিয়েলের বই নম্বর ১৭৫। মহিমান্বিত খ্রিস্ট, দানিয়েল ও প্রকাশিত বাক্যে ভবিষ্যৎবাণীমূলক সাদৃশ্য।
দানিয়েল গ্রন্থের দশম অধ্যায়ে খ্রিস্টের যে দর্শন বর্ণিত হয়েছে সেটি প্রকাশিত বাক্যে জোহন যে দর্শন দেখেছিলেন, এটি ছিল মারাহ দর্শন, যা খ্রিস্টের অবয়ব সম্পর্কিত মারেহ দর্শনের স্ত্রীলিঙ্গীয় রূপ। মারে হল ২৩০০ বছর সংক্রান্ত দর্শন এবং এর প্রধান অর্থ হল অবয়ব। দানিয়েল ও জোহনের ক্ষেত্রে খ্রিস্টের এই অবয়ব দুটিই ছিল মহিমাপ্রাপ্ত খ্রিস্টের দর্শন।
প্রথম মাসের ২৪তম দিনে আমি যখন মহান নদীর তীরে ছিলাম, যা হিদ্দেকেল নামে পরিচিত, তখন আমি চোখ তুলে তাকালাম এবং দেখি সূক্ষ্ম সুতির বস্ত্র পরিহিত এক ব্যক্তি, যার কোমর উপহাজের খাঁটি সোনায় বাঁধা। তার দেহ ছিল বেরিল পাথরের মতো এবং তার মুখ বিদ্যুতের ঝলকের মতো এবং তার চোখ অগ্নিদীপের মতো, আর তার বাহু ও তার পা পালিশ করা পিতলের রঙের মতো এবং তার কথার ধ্বনি ছিল বহুজনের কণ্ঠস্বরের মতো। দানিয়েল ১০:৩-৪:৬।
মারে শব্দটি, যার অর্থ রূপ, উক্ত অংশে বজ্রপাতের রূপ হিসেবে অনুবাদ করা হয়েছে। শব্দটি দশম অধ্যায়ে ৪ বার ব্যবহৃত হয়েছে, এর মধ্যে ২বার দর্শন এবং ২বার রূপ হিসেবে অনুবাদ করা হয়েছে। এটি আরও ৩বার এর স্ত্রীলিঙ্গ রূপে ব্যবহৃত হয়েছে। মারা শব্দটি রূপ দর্শনের স্ত্রীলিঙ্গ রূপ, এটি একটি আয়না হিসেবে সংজ্ঞায়িত এবং এটি একটি কারণসূচক ক্রিয়াবিশেষণ, যা দেখা হলে কোনো কিছু ঘটায়।
কারণসূচক ক্রিয়াবিশেষণ এমন একটি বিশেষণ থেকে উদ্ভূত যা কোনো কিছু ঘটায় বা কোনো প্রভাব সৃষ্টি করে।
ভাষাবিজ্ঞান ও ব্যাকরণে এটি প্রায়ই এমন ক্রিয়া বা বাক্য গঠনকে বোঝায় যা কাউকে বা কোনো কিছুকে কোনো কাজ করাতে বা কোনো অবস্থা অনুভব করাতে কারণ হওয়ার ধারণা প্রকাশ করে।
উদাহরণস্বরূপ, শি মেড হিম লাফ বাক্যে মেড ক্রিয়াপদটি কারণসূচক, কারণ এটি নির্দেশ করে যে কর্তা শি কর্মপদকে হিম ওই কর্মটি হাসা সম্পাদন করিয়েছে।
আমি আমার গাড়িটি মেরামত করিয়েছিলাম, এই বাক্যটি বোঝায় যে কর্তা আমি অন্য কাউকে দিয়ে গাড়িটি মেরামত করিয়েছিলাম। তিনি তার শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পড়াশোনা করিয়েছিলেন।
এখানে কর্তা তিনি তার শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পড়াশোনায় নিযুক্ত করেছিলেন।
সে চুল কাটিয়েছে, কোম্পানিটি ভবনটি সংস্কার করিয়েছিল, আমরা বাচ্চাদের দিয়ে ঘরের কাজকর্মে সাহায্য করাব।
এখানে কর্তা উই বাচ্চাদেরকে ঘরের কাজকর্মে সাহায্য করার কাজে অংশগ্রহণ করাতে পরিকল্পনা করে। এই প্রতিটি উদাহরণে কজেটিভ ক্রিয়াগুলি হ্যাড, মেড, গট, গেট বোঝায় যে কর্তা মূল ক্রিয়ার রিপেয়ার্ড, স্টাডি, কাট, রেনোভেটেড, হেল্প দ্বারা নির্দিষ্ট কাজটি অন্য কাউকে দিয়ে করায়।
রূপ সংক্রান্ত মারেহ দর্শনটি, যা স্ত্রীলিঙ্গ রূপে মারা হিসেবে প্রকাশিত হয় এবং একটি আয়না হিসেবে সংজ্ঞায়িত, তা ইঙ্গিত করে যে মহিমায়িত খ্রিস্টের দর্শন, যারা সেই দর্শন দেখেন, তাদের মধ্যে প্রতিফলিত হয়।
যখন দানিয়েল খ্রিস্টের রূপ বিদ্যুতের ন্যায় দেখলেন, একদল লোক ভয়ে পালিয়ে গেল, কিন্তু দানিয়েলের ক্ষেত্রে তা তার অন্তরে এক অলৌকিক পরিবর্তন ঘটাল।
আর আমি দানিয়েল একাই সেই দর্শন দেখলাম, কারণ যারা আমার সঙ্গে ছিল তারা সেই দর্শন দেখেনি, কিন্তু তাদের উপর মহাকম্পন নেমে এলো, তাই তারা নিজেদের লুকাতে পালিয়ে গেল। অতএব আমি একা রয়ে গেলাম এবং এই মহাদর্শন দেখলাম, আর আমার মধ্যে কোনো শক্তি অবশিষ্ট রইল না, কারণ আমার স্ত্রী আমার মধ্যে নষ্ট হয়ে গেল এবং আমার কোনো শক্তি থাকল না। দানিয়েল ১০:৭-৮।
সত্যকে হিব্রু শব্দ ট্রুথ দ্বারা উপস্থাপন করা হয়েছে, যা হিব্রু বর্ণমালার প্রথম ত্রয়োদশ এবং শেষ অক্ষর দ্বারা গঠিত। প্রথম অক্ষর এবং শেষ অক্ষর খ্রিস্টের ক্ষেত্রে সর্বদা একই, কারণ আলফা এবং ওমেগা সর্বদাই সমাপ্তিকে আদি সঙ্গে উপস্থাপন করে। মধ্যবর্তী বা ত্রয়োদশ অক্ষর বিদ্রোহকে নির্দেশ করে। দানিয়েল বলেন, আই ড্যানিয়েল অ্যালোন স দ্য ভিশন, কিন্তু যারা দানিয়েলের সঙ্গে ছিল, যারা বিদ্রোহে জীবনযাপন করছিল, তারা স নট দ্য ভিশন। অতএব দানিয়েল অ্যালোন স দ্য গ্রেট ভিশন, শুরুতে এবং শেষে দানিয়েল একাই দর্শনটি দেখেছিলেন, এবং দ্বিতীয় উল্লেখটি যারা পালিয়ে গিয়েছিল তাদের বিদ্রোহকে প্রকাশ করেছিল। দানিয়েল শেষ দিনের মধ্যে ঈশ্বরের সেই জনগণকে প্রতিনিধিত্ব করেন যারা তার প্রতিমা দর্শনের প্রক্রিয়ার মাধ্যমে খ্রিস্টের প্রতিমূর্তিতে পরিবর্তিত হয়। আমাদের লুকিং গ্লাস দর্শনের দিকে দৃষ্টিপাত করতে হবে।
জীবন্ত অভিজ্ঞতার দ্বারা আমাদের ঈশ্বরকে জানতে হবে। আমরা যদি প্রভুকে জানতে জানতে এগিয়ে চলি, তবে আমরা জানব যে তার উদয় প্রভাতের ন্যায় নিশ্চিত। খ্রিস্ট আমাদের আহ্বান করেন যেন আমরা ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতায় পরিপূর্ণ হই। তখন আমরা সত্যিকারভাবে খ্রিস্টীয় ধর্মের পরিপূর্ণতাকে প্রতিফলিত করতে পারি। যে কেউ সেই জল পান করবে যা আমি তাকে দেব, উদ্ধারকর্তা বলেন, সে আর কখনও তৃষ্ণার্ত হবে না, বরং আমি যে জল তাকে দেব তা তার মধ্যে চিরন্তন জীবনের দিকে উছলে ওঠা এক জলধারার কূপ হয়ে থাকবে। খ্রিস্ট চান আমরা তার সহকর্মী হই। যখন আমরা নিজেকে শূন্য করি, তখন তিনি আমাদের এমন অনুগ্রহ দেবেন যা আমরা অন্যদের মধ্যে বিতরণ করতে পারি। দুটি জলপাই শাখা, যা দুটি সোনার নলের মাধ্যমে নিজেদের মধ্য থেকে সোনালি তেল ঢেলে দেয়, নিশ্চয়ই পরিশুদ্ধ পাত্রগুলোকে আলোক, সান্ত্বনা, আশা ও প্রেম দিয়ে যোগান দেবে যারা অভাবগ্রস্ত তাদের জন্য। আমাদের উচিত ঈশ্বরকে শুধুই ছিটে ফোটা সেবা নয়, তার চেয়েও বেশি দেওয়া। কিন্তু আমরা এটা কেবল করতে পারি যিশুর কাছ থেকে শিখে, তার নম্রতা ও হৃদয়ের দীনতা লালন করে। আসুন আমরা নিজেদের ঈশ্বরে আশ্রয় নিই, আসুন আমরা তার ওপর ভরসা রাখি, আসুন আমরা খ্রিস্টে অবস্থান করি। তখন আমরা সকলে উন্মুক্ত মুখে আয়নায় যেমন দেখা যায় তেমনভাবে প্রভুর মহিমা দর্শন করে সেই একই প্রতিমূর্তিতে রূপান্তরিত হই, গৌরব থেকে গৌরবে, চরিত্র থেকে চরিত্রে। ঈশ্বর আপনার বা আমার কাছ থেকে অসম্ভব কিছু আশা করেন না। তাকে দর্শন করতে করতে আমরা তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে পারি। সায়েন্স অব দ্য টাইমস, 25 এপ্রিল 1900।
দানিয়েল গ্রন্থের দশম অধ্যায় ও নবম অধ্যায়ে গাব্রিয়েল ভাববাণীর বাহ্যিক ও অন্তর্নিহিত দর্শনের ব্যাখ্যা দানিয়েলকে প্রদান করেন, এবং দশম অধ্যায়ের প্রথম পদে দানিয়েলের প্রথম উক্তি এই যে তিনি উভয় দর্শনই বুঝেছিলেন, যা বিষয় ও দর্শন রূপে উপস্থাপিত হয়েছে। তিনি সেই বোধ লাভ করেন 21 দিনের শেষে, যে সময় তিনি শোকে নিমগ্ন ছিলেন। সেই 21 দিনের পরিসমাপ্তি ঘটে মহাদূত মিখায়েলের আগমনের মাধ্যমে। 220 সংখ্যাটি এবং 22 সংখ্যাটি, যা 220-এর 1/10 বা 1/10, দিব্যত্বের সঙ্গে মানবত্বের সংযুক্তির একটি প্রতীক, এবং 22তম দিনে দানিয়েল খ্রিস্টের প্রতিমূর্তিতে পরিবর্তিত হয়েছিলেন।
আমি রুচিকর অন্ন খাইনি, মাংস বা দ্রাক্ষারস আমার মুখে যায়নি, আমি একেবারেই তেলও মাখিনি, যতক্ষণ না পূর্ণ 3 সপ্তাহ শেষ হল। আর প্রথম মাসের 24তম দিনে, যখন আমি হিদ্দেকেল নামের মহান নদীর তীরে ছিলাম, তখন আমি চোখ তুলে তাকালাম এবং দেখলাম সুতিবস্ত্র পরিহিত এক ব্যক্তি, যার কোমর উফাজের উৎকৃষ্ট সোনার কোমর বন্ধ দিয়ে বদ্ধ ছিল। দানিয়েল 10:5।
দানিয়েল অন্তিম দিনের ঈশ্বরের সেই জনগণের প্রতিনিধিত্ব করেন, যারা ঈশ্বরের ভাববাণীমূলক বাক্যের মাধ্যমে এই বিষয়টি উপলব্ধি করেছে যে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে, এবং যারা তাদের সেই ছত্রভঙ্গ অবস্থার জন্য শোক করছে ও আলোর অন্বেষণ করছে। তাদের ছত্রভঙ্গ অবস্থাকে ইজিকেল অধ্যায় 37-এ মৃত, শুষ্ক, অস্থির এক উপত্যকা হিসেবে চিত্রিত করা হয়েছে। অস্থিগুলো মৃত এবং তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তাদের ইসরায়েলের গৃহ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তিম দিনের ইসরায়েলের গৃহই সেই 144,000। তারা ছত্রভঙ্গ হয়ে আছে, যেমনটি দানিয়েল, জিরোমিয়া ও মুশার গ্রন্থসমূহ থেকে চিনতে পেরেছিলেন। ইজিকেলে মৃত বিষয়টি এই পরিচয় বহন করে যে তারা তাদের অবস্থাকে স্বীকার করে।
তখন তিনি আমাকে বললেন, মানুষপুত্র, এই হাড়গুলো ইসরায়েলের সমগ্র গৃহ। দেখ, তারা বলে, আমাদের হাড় শুকিয়ে গেছে, আমাদের আশা হারিয়ে গেছে, আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি। ইজেকিয়েল 37:11।
ইসরায়েলের গৃহ, যা সেই হাড়সমূহ ঘোষণা করে যে আমরা আমাদের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, তারা তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থাকে স্বীকার করেছে। শেষ দিনের ইসরায়েলের গৃহ 10 কুমারীর দৃষ্টান্তটিকে অক্ষরে অক্ষরে পূর্ণ করে, এবং মিলারাইট ইতিহাসে তারা যে নিজেদের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তা স্বীকার করার সেই পরিপূর্তিটি চিহ্নিত হয়েছিল তখন, যখন জ্ঞানী কুমারীরা বুঝতে পারল যে তারা অপেক্ষার সময়ে আছে, এবং আরও যে সেই অপেক্ষার সময়টি দৃষ্টান্তের একটি নির্দিষ্ট সময়কাল ছিল। ইজেকিয়েলে যারা তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থাকে স্বীকার করে, তারাই সেই সকল ব্যক্তি যারা প্রথম হতাশার পর বুঝেছিল যে তারা অপেক্ষার সময় আছে।
ইজেকিয়েলের হাড় এবং 10 কুমারীর দৃষ্টান্তের জ্ঞানীরা উভয়ই 21 দিনব্যাপী দানিয়েলের শোকের মাধ্যমে প্রতিনিধিত্ব পায়। 21 দিনের পর 22তম দিনে মিখায়েল অবতরণ করলেন, এবং দানিয়েল মহিমান্বিত খ্রিস্টের এক দর্শন পেলেন,
যা দানিয়েলকে খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত করল। জ্ঞানী কুমারীরা ও মৃত হাড়গুলোকেও সেই আয়নাসদৃশ দর্শনের দ্বারা সম্পন্ন রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে।
দানিয়েল, ইজেকিয়েলের মৃত হাড় এবং মিলারাইট ইতিহাসের জ্ঞানী কুমারীরা, এরা সবাই প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে নিহত দুই সাক্ষীর সঙ্গে সাযুজ্যপূর্ণ। মোশি ও এলিয়া নিহত হয়েছিলেন, কিন্তু প্রতীকী সাড়ে তিন দিনের শেষে তাদের পুনরুত্থিত হওয়ার কথা ছিল। জিহুদার পত্রে উল্লেখিত মিখায়েল মোশিকে পুনরুত্থিত করেছিলেন।
তবে প্রধান স্বর্গদূত মিখায়েল, যখন তিনি শয়তানের সঙ্গে মোশির দেহ বিষয়ে বিতর্ক করছিলেন, তখন তিনি তার বিরুদ্ধে নিন্দাপূর্ণ অভিযোগ আনতে সাহস করেননি, কিন্তু বলেছিলেন, প্রভু তোমাকে তিরস্কার করুন। জিহুদা এক জনয়।
দানিয়েল গ্রন্থের দশম অধ্যায়ে একুশ দিন শোক পালনের পর মিখায়েল অবতরণ করলে দানিয়েল দর্পণ সদৃশ দর্শন পান। মৃতদের উঠায় মিখায়েলেরই কণ্ঠস্বর,
কারণ প্রভু নিজেই স্বর্গ থেকে এক মহা আহ্বান সহ প্রধান স্বর্গদূতের কণ্ঠসহ এবং ঈশ্বরের তূর্যধ্বনি সহকারে অবতীর্ণ হবেন, আর খ্রিস্টে মৃতেরা প্রথমে পুনরুত্থিত হবে। এক থিসলোনিকীয় চর কুশলই।
দানিয়েলের দশম অধ্যায় তৃতীয় স্বর্গদূতের লাওদিকীয় আন্দোলন থেকে তৃতীয় স্বর্গদূতের ফিলাডেলফিয়র আন্দোলনের রূপান্তরকে চিহ্নিত করে। এটি প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ের দুই সাক্ষী, ইজেকিয়েলের ৩৭ অধ্যায়ের মৃত অস্থি, দশ কুমারীর দৃষ্টান্তের জ্ঞানী কুমারীরা এবং যারা সেই দৃষ্টান্তটি পূর্ণ করেছিলেন সেই মিলারাইটদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গাব্রিয়েল মহান আয়না দর্শনের ব্যাখ্যা প্রদান করেছিলেন, একই সঙ্গে নবম অধ্যায়ে তিনি যে ব্যাখ্যার কাজ শুরু করেছিলেন তা সমাপ্ত করছিলেন। ব্যাখ্যাটি সম্পন্ন হয়েছিল গাব্রিয়েল ১১ অধ্যায়ে পাওয়া ভাববাদী ইতিহাসটি চিহ্নিত করার মাধ্যমে, যা আসলে ১২ অধ্যায়ের প্রথম তিন পদ পর্যন্ত অব্যাহত থাকে। এরপর ১২ অধ্যায়ের চতুর্থ পদে দানিয়েলকে তার গ্রন্থটি শিলমোহর করে রাখতে বলা হয়। দানিয়েলের বইয়ের দশম অধ্যায়ে রেখার পর রেখা দানিয়েল ঈশ্বরের শেষ দিনের লোকদের প্রতিনিধিত্ব করেন, যাদের দানিয়েলের বইয়ের দ্বিতীয় অধ্যায়ও মৃত্যুর হুমকির মুখে নেবুখদনেজরের জন্তুদের গোপন মূর্তি দ্বারা প্রতিকায়িত বাহ্যিক ভাববাদী বার্তাটি বোঝার জন্য আন্তরিকভাবে অনুসন্ধানকারী হিসেবে উপস্থাপিত করা হয়েছে। তিনি আরও ২৩০০ দিন দ্বারা প্রতিকায়িত অভ্যন্তরীণ ভাববাদী বার্তার দর্শনটিও বোঝার চেষ্টা করছেন। দশম অধ্যায়ের ২১টি প্রতীকী শোকের দিনের পর অবশেষে তাকে উভয় প্রকাশ বোঝা অবস্থায় উপস্থাপিত করা হয়েছে। মহাদূত অবতরণ করলে এবং তিনি তিনবার স্পর্শিত হলে তার এই বোঝাপড়া সম্পন্ন হয়।
মিখায়েলের সঙ্গে তার অভিজ্ঞতা, মিখায়েল সম্পর্কিত যে দর্শনটি একমাত্র তিনিই দেখেন, তাকে প্রস্তুত করে ভীষ্যৎবাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দর্শনের পূর্ণ ব্যাখ্যা গ্রহণ করার জন্য। ইজেকিয়েলের ৩৭তম অধ্যায় প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায় ও জিসাইয়ার ষষ্ঠ অধ্যায়ের সঙ্গে মিলিয়ে দেখলে সেই অভিজ্ঞতাটি পংক্তি পংক্তি ধরে অত্যন্ত বিশদভাবে উপস্থাপিত হয়েছে। একাদশ অধ্যায়ে যে পদের মধ্যে গাব্রিয়েল দুই দর্শনকে একত্র করেছেন সেটি হল দশম পদ, কারণ সেখানে উত্তরের রাজা দুর্গ পর্যন্ত এগিয়ে আসে কিন্তু আর অগ্রসর হয় না। জিসাইয়া সপ্তম অধ্যায়ে যেমন সংজ্ঞায়িত করেছেন, ওই পদে দুর্গ বলতে জাতি বা রাজধানী বা মিশরের রাজাকে বোঝায়,
কারণ সিরিয়ার মস্তক দামেস্ক এবং দামেস্কের মস্তক রেতশিন এবং ৬৫ বছরের মধ্যে ইফ্রাইম এমনভাবে ভগ্ন হবে যে সে আর জাতি বলে গণ্য হবে না, আর ইফ্রাইমের মস্তক সমরিয়া এবং সমরিয়ার মস্তক রেমলিয়ার পুত্র। যদি তোমরা বিশ্বাস না কর তবে নিশ্চয়ই তোমরা প্রতিষ্ঠিত হবে না। জিসাই ৭:৮-৯।
দানিয়েলের একাদশ অধ্যায়ের দশম পদে উত্তর দেশের রাজা মিসরের সীমানা পর্যন্ত উঠে আসে এবং সেই পদে একে মিসরের অর্থাৎ দক্ষিণ দেশের রাজার দুর্গ বলে সংজ্ঞায়িত করা হয়েছে। দশম পদটি ১৯৮৮ সালকে নির্দেশ করে বলে দেখানো যেতে পারে, যখন পাপাসি এবং তার প্রতিনিধিস্থানীপয় সেনাবাহিনী যুক্তরাষ্ট্র সোভিয়েট ইউনিয়নকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এটি ছিল তিনটি প্রতিনিধিস্থানীয় যুদ্ধের মধ্যে প্রথমটি, যা পরিণামে তৃতীয় প্রতিনিধিস্থানীয় যুদ্ধে প্যানিয়াম তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেয়। দ্বিতীয় প্রতিনিধিস্থানীয় যুদ্ধটি একাদশ ও দ্বাদশ পদ দ্বারা উপস্থাপিত হয়েছে এবং তা এখন ইউক্রেনে সংঘটিত হচ্ছে, যেখানে রাশিয়া দক্ষিণ দেশের রাজাকে প্রতিনিধিত্ব করছে, যেমন ১৯৮৮ সালে তার পরাজয়ের সময় সোভিয়েট ইউনিয়ন
দক্ষিণ দেশের রাজাকে প্রতিনিধিত্ব করেছিল।
অতীতে আমি কোল্ড ওয়ার অভিব্যক্তিটি ব্যবহার করেছি। এই তিনটি প্রক্সি যুদ্ধ এবং বিশ্বযুদ্ধগুলোর মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য ইউক্রেনে প্রকৃতপক্ষে বাস্তব যুদ্ধ চলছে, সুতরাং এটি আসলে কোনো কোল্ড ওয়ার নয়, কিন্তু এটি পাপাসি ও তার মিত্রদের এবং রাশিয়ার মধ্যে একটি প্রক্সি যুদ্ধ। কিন্তু একটি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে যাচ্ছে, যেখানে কার্যত প্রতিটি জাতিকেই একটি লক্ষ্যবস্তু বলে গণ্য করা হবে।
হায়, ঈশ্বরের লোকেরা যদি এখন প্রায় মূর্তি পূজায় লিপ্ত হাজার হাজার শহরের আসন্ন ধ্বংস অনুধাবন করত। পাপাচার প্রায় তার চূড়ান্ত সীমায় পৌঁছেছে, বিশ্বজুড়ে বিভ্রান্তি ছেয়ে গেছে এবং অতি শীঘ্রই মানবজাতির উপর এক মহা আতঙ্ক নেমে আসবে, শেষ একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা যারা সত্য জানি, আমাদের উচিত প্রস্তুতি নেওয়া সেই ঘটনার জন্য, যা শিগগিরই এক অভিভূতকর বিস্ময় হিসেবে পৃথিবীর উপর ভেঙে পড়বে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 10 সেপ্টেম্বর 1900।
11 ও 12 পদে দক্ষিণের রাজা রাশিয়া পাপাসির প্রক্সি সেনাবাহিনীকে পরাজিত করবে, যা নাৎসি শাসন ব্যবস্থার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, যে শাসন ব্যবস্থা ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে পরিচালনা করছে এবং যা পাপাসির পূর্ববর্তী প্রক্সি সেনাবাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বারা সমর্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমিউনিস্ট রাশিয়ার বিরুদ্ধে উত্তর দিকের রাজা অর্থাৎ পাপাসির প্রক্সি সেনাবাহিনী ছিল জার্মানির নাৎসি শাসন ব্যবস্থা, এবং সেই প্রক্সি সেনাবাহিনী পরাজিত হয়েছিল, যেমনটি অদূর ভবিষ্যতে ইউক্রেনেও তা আবার পরাজিত হবে।
তৃতীয় প্রক্সি যুদ্ধটি 13 থেকে 15 পদে উপস্থাপিত হয়েছে এবং প্রাচীন ইতিহাসে প্যানিয়ামের যুদ্ধের মাধ্যমে তা পূর্ণতা লাভ করেছিল। তৃতীয় প্রক্সি যুদ্ধটি পাপাসির প্রক্সি সেনাবাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত হবে, এবং উত্তরের রাজা সেই যুদ্ধে নাস্তিকতাবাদের বিরুদ্ধে বিজয়ী হবে, যেমনটি সে প্রথম প্রক্সি যুদ্ধে শীতল যুদ্ধ হয়েছিল। প্রথম এবং তৃতীয় প্রক্সি যুদ্ধে উত্তরের রাজা পাপাসি দক্ষিণের রাজাকে সোভিয়েট ইউনিয়ন পরাজিত করে এবং তারপর জাতিসংঘকে পরাজিত করে। ওই দুই যুদ্ধে তার প্রক্সি সেনাবাহিনী ছিল এবং আবার হবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে পুতিনের বিজয়ের পর ট্রাম্প অষ্টম প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হবেন, অর্থাৎ 1949 সালে প্রথম প্রক্সি যুদ্ধ শীতল যুদ্ধ পরিপূর্ণ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যে 7 জন প্রেসিডেন্ট শাসন করেছেন তাদেরই অন্তর্গত এক অষ্টম, যা তৃতীয় দূতের সংস্কার আন্দোলনের জন্য অন্তঃসময় ছিল। ট্রাম্প পৃথিবীর পশুর উপর রিপাবলিকান সিংটির প্রতিনিধিত্ব করছেন এবং 2020 সালে তিনি ওক নাস্তিকতার পশুর হাতে এক মারাত্মক ক্ষত লাভ করেছিলেন, যা প্রকাশিত বাক্য অধ্যায় 11:2 সাক্ষীর রাস্তায় নিহত হওয়ার পরিপূর্ণতা।
ফিউচার ফর আমেরিকা একই ইতিহাসে সত্যিকারের প্রোটেস্ট্যান্ট সিংকে প্রতিনিধিত্ব করে এবং 2020 সালে ওক নাস্তিকতার পশুর হাতে ফিউচার ফর আমেরিকা এক মরণঘাতী ক্ষত পেয়েছিল। 2023 সালে 2001 সালের 22 বছর পর মাইকেল অবতরণ করলেন ইজেকিয়েল, জন, ড্যানিয়েল ও আইজাইয়ার দ্বারা প্রতিকায়িত সেই প্রক্রিয়া শুরু করতে, একটি পরাক্রমশালী সেনাবাহিনীকে পুনরুত্থিত করার প্রক্রিয়া, যা শীঘ্র আসন্ন রবিবারের আইনের সময় একটি পতাকা হিসেবে উত্তোলিত হবে।
1866 সালে ফিলাডেলফিয় মিলারাইট আন্দোলন লাউদিকেয় মিলারাইট আন্দোলনে রূপান্তরিত হয় এবং তখনই ও সেখানেই সাত কাল এর বর্ধিত জ্ঞান প্রত্যাখ্যান করে, এবং পরে 1863 সালে তাদের বিদ্রোহ সম্পূর্ণরূপে চূড়ান্ত করে। মিলারাইটরা ফিলাডেলফিয়া নামে ষষ্ঠ মণ্ডলীর দ্বারা প্রতিনিধিত্বকৃত অবস্থান থেকে সপ্তম মণ্ডলীর অভিজ্ঞতায় রূপান্তরিত হয়েছিল, এবং সেই সন্ধিক্ষণ 2023 সালের ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যখন ফিউচার ফর আমেরিকায়ের লাউদিকেয় আন্দোলন সপ্তম মণ্ডলীর অভিজ্ঞতা থেকে পুনরায় ফিলাডেলফিয়া নামে ষষ্ঠ মণ্ডলীর অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। এই ভাববাণীমূলক প্রয়োগে প্রকৃত প্রোটেস্ট্যান্ট শৃঙ্গ রিপাবলিকান শৃঙ্গের ন্যায় সেই অষ্টমে পরিণত হয়, যে সাতের মধ্য হইতেই ছিল।
ইউক্রেনীয় যুদ্ধটি যে দ্বিতীয় প্রক্সি যুদ্ধ, তা শনাক্ত করার মূল চাবিকাঠি হল 10ম পদের দুর্গ এবং সপ্তম পদ। সপ্তম পদে, যা 1798 সালে পাপাসনের মরণঘাতী আঘাতপ্রাপ্তিকে প্রতিনিধিত্ব করে, দক্ষিণের রাজা উত্তরের রাজার দুর্গে প্রবেশ করেছিল এবং এটি পূর্ণ হয়েছিল নেপোলিয়নের এক জেনারেলের ভ্যাটিকানে প্রবেশ করে পোপকে বন্দী করে নিয়ে যাওয়ার মাধ্যমে। দক্ষিণের রাজা সেই দুর্গে প্রবেশ করেছিল। দশম পদে উত্তরের রাজা, যা পাপাসন এবং তার প্রক্সি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, সোভিয়েট ইউনিয়নের কাঠামোকে সুইপিং অ্যাওয়ে করেছিল, কিন্তু দুর্গ দাঁড়িয়েই রইল।
দুর্গ ছিল মস্তক, রাজধানী, সেটি ছিল রাশিয়া।
তবে শীর্ষ বা দুর্গ কেবল ইশাইয়ার সপ্তম অধ্যায়ে সাত ও আট নম্বর পদ প্রয়োগ করে দুই বা তিন সাক্ষীর ভিত্তিতেই প্রতিষ্ঠিত হতে পারে। ইশাইয়ার সপ্তম অধ্যায়ের আট ও নয় নম্বর পদ ছিল ১৮৫৬ সালে প্রকাশিত হাইরাম অ্যাডসনের সাতবার বিষয়ে প্রবন্ধমালার প্রধান সমর্থন সূত্র, যে দুটি পদ প্রমাণ করে যে রাশিয়াই বর্তমান ইউক্রেনীয় যুদ্ধে প্রাধান্যকারী দুর্গ, সেই একই দুটি পদই ইসরায়েলের উত্তর ও দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে উভয় সাতবারের সূচনাবিন্দুও প্রতিষ্ঠা করে। একাদশ অধ্যায়ের দশম পদ বাহ্যিক দর্শনকে চিহ্নিত করে, যা সম্পর্কে সিস্টার হোয়াইট শিক্ষা দেন যে তা রাজ্যসমূহের উত্থান পতনের উপর ভিত্তি করে।
দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থে যেভাবে জাতির উত্থান পতন স্পষ্ট করে দেখানো হয়েছে, সেখান থেকে আমাদের শিখতে হবে যে কেবল বাহ্যিক ও জাগতিক গরিমা কতটা মূল্যহীন। বাবিল তার সমস্ত শক্তি ও জাঁকজমকসহ, যেমনটি এরপর থেকে আমাদের পৃথিবী আর কখনও দেখেনি, সে শক্তি ও জাঁকজমক যা সেই যুগের মানুষের কাছে এতই দৃঢ় ও স্থায়ী বলে মনে হয়েছিল, কত সম্পূর্ণরূপে তা লোপ পেয়েছে, ঘাসের ফুলের মতোই তা নশ্বস করে গেছে। যাকব এক দশ এভাবেই নশ্বস করে গেছে মিদো পার্সিরয় রাজ্য এবং গ্রিস ও রোমের রাজ্যগুলো, এবং এভাবেই ধ্বংস হয় সে সব কিছু যার ভিত্তি ঈশ্বরে নয়, কেবল যা তার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত এবং তার চরিত্রকে প্রকাশ করে তাই টিকে থাকতে পারে। তার নীতিসমূহই আমাদের পৃথিবীর জানা একমাত্র অটল বিষয়। ভব বিশ্বোদ্যোক্তা ও রাজারা ৪৮।
তিনটি প্রক্সি যুদ্ধ দানিয়েল ও প্রকাশিত বাক্যের পুস্তকসমূহে স্পষ্টভাবে প্রকাশিত, এবং এই সত্যের চাবিকাঠি হল দানিয়েল ১১র দশম পদের দুর্গ। কিন্তু দশম পদটি অভ্যন্তরীণ দর্শনকেও সম্বোধন করে, কারণ উভয় সাত কালের সূচনাবিন্দু যিশাইয় সপ্তম অধ্যায়ের আট ও নয় পদেও চিহ্নিত করা হয়েছে। বহিরাগত ও অভ্যন্তরীণকে পৃথক করা যায় না, এবং ২৫২০ বছরের এই দুই কালপর্ব জিহিসকেলের দুই লাঠি, যা একত্রে যুক্ত হলে ১৪৪০০০ সিল মোহর প্রাপ্তিকে উপস্থাপন করে, যা মানবতার সঙ্গে ঈশ্বরত্বের সংযুক্তি।
কারক মারা দর্শনের সঙ্গে দানিয়েলের অভিজ্ঞতা সেই ভবিষ্যৎবাণীমূলক রেখাকে উপস্থাপন করে, যেখানে মিখায়েল অবতরণ করেন এবং তার শেষ দিনের জনগণকে পুনরুত্থিত করেন। সেই পুনরুত্থান সেই সকল ধাপকে উপস্থাপন করে যা খ্রিস্ট সম্পন্ন করেন, তার ঈশ্বরত্বকে তার শেষ দিনের জনগণের মানবত্বের সঙ্গে যুক্ত করার জন্য। এটি সম্পন্ন হয় ঐশ্বরিক মন ও মানবিক মনের সংযুক্তির মাধ্যমে, যাতে তাদের এক মন হয়, এবং এটি সম্পন্ন হয় সিংহাসন কক্ষে, পরম পবিত্র স্থানে, যা সেই দুর্গ যেটিকে সিস্টার হোয়াইট আত্মার দুর্গ, ফোর্ট্রেস, বলে চিহ্নিত করেছেন।
সিংহাসন কক্ষে ঈশ্বরের অন্তিমকালের লোকেরা খ্রিস্টের মন গ্রহণ করে, এবং এরপর খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় স্থানে আসীন হয়। যে স্বর্গীয় স্থানে খ্রিস্ট আসীন, সেটিই হল দুর্গ বা মন্দিরের শিরোভাগ। দেহ মন্দিরের একটি নিম্নতর প্রকৃতি আছে, যা হল মাংস অর্থাৎ শরীর। এর একটি উচ্চতর প্রকৃতিও আছে, যা হল মন। দানিয়েল গ্রন্থের একাদশ অধ্যায়ের দশম পদে বহির্দর্শনের দুর্গকে যে চাবিকাঠি চিহ্নিত করে, তা অন্তর্দর্শনের দুর্গকেও চিহ্নিত করে, এবং এর মাধ্যমে সেই ইতিহাসকে শনাক্ত করে যেখানে প্রজাতন্ত্রবাদের ও প্রোটেস্ট্যান্টবাদের শিংসমূহ পশুর প্রতিমূর্তিতে, প্রজাতন্ত্রবাদ অথবা ঈশ্বরের প্রতিমূর্তিতে সত্য প্রোটেস্ট্যান্টবাদ রূপান্তরিত হয়। তখন উভয় শিং ই সাতের মধ্যকার অষ্টম হয়ে যায়।
অতএব প্রোটেস্ট্যান্টবাদের প্রকৃত শৃঙ্গ হল ফিলাডেলফিয় শৃঙ্গ, যা ইজিকেলের পরাক্রমশালী সেনাবাহিনী এবং যিশাইয়ের সেই পতাকা চিহ্ন, যা পশুর প্রতিমার বিরুদ্ধে যুদ্ধে প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে বিশ্বে উত্তোলিত হয়। দানিয়েল ১১ অধ্যায়ের দশম পদ পবিত্র ইতিহাসের সেই বিন্দুটিকে চিহ্নিত করে যেখানে লাঠিদ্বয়ের সংযুক্তি আরম্ভ হয়। ইউক্রেনীয় যুদ্ধ ২০১৪ সালে শুরু হয়েছিল, কিন্তু ২০২২ সাল পর্যন্ত রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করেনি। ২০০১ সালের ২২ বছর পরে ২০২৩ সালে মিখায়েল, ২০২০ সালে দশ কুমারীর দৃষ্টান্তের পরিপূর্তিতে যারা তাদের প্রথম নিরাশার অভিজ্ঞতা লাভ করেছিল তাদের পুনরুত্থিত করার কাজ আরম্ভ করেন। তিনি প্রথমে একটি কণ্ঠস্বর উত্থিত করলেন, যা এখন মরুপ্রান্তরে ক্রন্দন করছে। ২০২৩ সালের জুলাই মাসে সেই কণ্ঠস্বর ক্রন্দন আরম্ভ করল, এবং সেটিই ছিল সেই একই কণ্ঠস্বর
যা ১৯৯৯ সালে তৃতীয় দূতের সংস্কার আন্দোলনের সূচনাকালে উত্থিত হয়েছিল, কারণ যীশু সর্বদা সমাপ্তিকে সূচনার দ্বারা দৃষ্টান্তিত করেন।
প্রান্তরে উচ্চারণকারী স্বর ধ্বনিত হতে শুরু করেছিল প্রকাশিত বাক্য প্রথম অধ্যায় উপস্থাপনের মাধ্যমে, যেখানে মানবতার সঙ্গে ঈশ্বরত্বের সমন্বয়কে যীশু খ্রিস্টের প্রকাশনা হিসেবে উপস্থাপন করা হয়েছে, একটি প্রকাশনা যা অনুগ্রহের সময় সমাপ্ত হওয়ার ঠিক পূর্বে উন্মুক্ত করা হয়। দানিয়েল দশম অধ্যায়ে কার্যকারণমূলক দর্শনের মাধ্যমে সেই প্রকাশনার অভিজ্ঞতা লাভ করেছিলেন। প্রথম উল্লেখের নিয়মের ভিত্তিতে প্রকাশিত বাক্যের প্রারম্ভিক পদসমূহে মানবতার সঙ্গে ঈশ্বরত্বের সমন্বয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সত্যকে উপস্থাপন করে। ঈশ্বরত্বের সঙ্গে মানবতার সেই সমন্বয় যা ১৪৪,০০০ শিলমোহর, তা ঈশ্বরের বাক্যের মাধ্যমে সম্পন্ন হয়। সেই বাক্য পিতা থেকে পুত্রের নিকট প্রদান করা হয়, যিনি তা তার দূতের নিকট দেন, আর সে পরে সেই বার্তা একজন মানব প্রতিনিধির নিকট অর্পণ করে। প্রথম দুই ধাপ ঈশ্বরত্ব দ্বারা প্রতিনিধিত্ব করে। ওই দুই ধাপের মধ্যে এই বৈশিষ্ট্য নিহিত যে ঈশ্বরত্বের দ্বিতীয় ধাপ সেই ঈশ্বরত্বকে প্রতিনিধিত্ব করে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পরবর্তী দুই ধাপ ঈশ্বরের সৃষ্টির দ্বারা প্রতিনিধিত্ব করে। প্রথম ধাপটি একটি পতনহীন দূত এবং ঈশ্বরের সৃষ্টির দ্বিতীয় প্রকাশ ছিল সেই সত্তা যাকে নিজ স্বরূপ অনুসারে পুনঃসৃষ্টি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই চতুর্থ ধাপ যা মানবতাকে প্রতিনিধিত্ব করে, তখন সেই বার্তাটি গ্রহণ করে মণ্ডলীগণের নিকট প্রেরণ করবে, যেন মণ্ডলীগণ সেখানে লিখিত বিষয়সমূহ পড়ে এবং শোনে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
যীশু খ্রিস্টের প্রকাশ যা ঈশ্বর তাকে দিয়েছেন তার দাসদের দেখানোর জন্য যে বিষয়গুলি শীঘ্রই ঘটবে, এবং তিনি তা তার স্বর্গদূতের কাঠ্যমে তার দাস জোহনকে পাঠিয়ে সংকেতে জানিয়ে দিলেন, যিনি ঈশ্বরের বাক্যের, যীশু খ্রিস্টের সাক্ষ্যের এবং তিনি যা কিছু দেখেছিলেন তার সব কিছুর সাক্ষ্য দিয়েছেন। ধন্য সে ব্যক্তি যে পড়ে, এবং ধন্য তারা যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে এবং এতে যা লেখা আছে তা পালন করে, কারণ সময় আসন্ন। এশিয়ায় যে সাতটি মণ্ডলী আছে তাদের উদ্দেশ্যে জোহনের শুভেচ্ছা, যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন, তার কাছ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি, এবং তার সিংহাসনের সামনে যে সাত আত্মা আছেন তাদের কাছ থেকেও, আর যীশু খ্রিস্টের কাছ থেকেও, যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য থেকে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের প্রধান, যিনি আমাদের ভালোবেসেছেন এবং তার নিজ রক্তে আমাদের পাপ থেকে ধুয়ে শুচি করেছেন, এবং ঈশ্বর অর্থাৎ তার পিতার জন্য আমাদেরকে রাজা ও যাজক বানিয়েছেন, তারই হোক মহিমা ও কর্তৃত্ব যুগে যুগান্তর পর্যন্ত, আমেন। দেখ, তিনি মেঘসহ আসছেন, প্রত্যেক চক্ষু তাকে দেখবে, এবং যারা তাকে বিদ্ধ করেছিল তারাও, আর পৃথিবীর সমস্ত জাতগোষ্ঠী তার কারণে শোক করবে, তেমনটাই হোক, আমেন। প্রভু বলেন, আমি আলফা ও ওমেগা, আরম্ভ ও সমাপ্তি, যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন, সর্বশক্তিমান। আমি জোহন, তোমাদের ভাই এবং যীশু খ্রিস্টে দুঃখ কষ্টে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশু খ্রিস্টের সাক্ষ্যের জন্য পতমোস নামের দ্বীপে ছিলাম। প্রভুর দিনে আমি আত্মাই ছিলাম, এবং আমার পিছনে তুরির ধ্বনির মতো এক মহান স্বর শুনলাম, বলছে, আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আর তুমি যা দেখ তা একটি পুস্তকে লিখে এশিয়ার সাতটি মণ্ডলীতে পাঠিয়ে দাও, এফেসু, স্মির্নায়, পার্গামোসে, থুয়াতিরায়, সার্দিসে, ফিলাডেলফিয়ায় এবং লাওদিকিয়ায়। প্রকাশিত বাক্য ১২:২৫ একাবর সেকেন্ড।